রোম দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করে নম্বর ৮
বালুর ভিত্তি লাওদিকীয় অ্যাডভেন্টিজমে ভবিষ্যৎবাণীমূলক সত্যের প্রত্যাখ্যান
গত প্রবন্ধে আমরা যিশুর নিম্নোক্ত কথাগুলি উল্লেখ করেছি
মিথ্যা ভাববাদীদের থেকে সাবধান থেকো তারা মেষের পোশাক পরে তোমাদের কাছে আসে কিন্তু অন্তরে তারা হিংস্র নেকড়ে তাদের ফল দ্বারা তোমরা তাদের চিনবে কাটা গাছ থেকে কি কেউ আঙুর তোলে বা কাটা ঝোপ থেকে কি ডুমুর তেমনি প্রত্যেক ভাল গাছ ভাল ফল দেয় কিন্তু মন্দ গাছ মন্দ ফল দেয় ভাল গাছ মন্দ ফল দিতে পারে না যেমন মন্দ গাছ ভাল ফল দিতে পারে না যে গাছ ভাল ফল দেয় না সেটি কেটে ফেলে আগুনে নিক্ষেপ করা হয় সুতরাং তাদের ফলেই তোমরা তাদের চিনবে যে সব লোক আমাকে বলে প্রভু প্রভু তাদের সবাই স্বর্গের রাজ্যে প্রবেশ করবে না বরং স্বর্গে থাকা আমার পিতার ইচ্ছা যে পালন করে সেই প্রবেশ করবে অনেকেই সেই দিনে আমাকে বলবে প্রভু প্রভু আমরা কি তোমার নামে ভাববাণী করিনি তোমার নামেই কি অপদেবতাদের বের করে দিইনি আর তোমার নামেই কি অনেক আশ্চর্য কাজ করিনি তখন আমি তাদের স্পষ্ট বলবো আমি কখনো তোমাদের চিনতাম না আমার কাছ থেকে দূরে সরে যাও তোমরা যারা অধর্ম কর অতএব যে কেউ আমার এই কথাগুলি শোনে এবং সেগুলি পালন করে তাকে আমি সেই জ্ঞানী মানুষের সঙ্গে তুলনা করব যে শিলার ওপর নিজের বাড়ি নির্মাণ করেছিল বৃষ্টি নামল বন্যা এল বাতাস সেই বাড়ির ওপর আঘাত হানল তবু তা পড়ে গেল না কারণ তার ভিত্তি ছিল শিলার ওপর আর যে কেউ আমার এই কথাগুলি শোনে কিন্তু পালন করে না তাকে সেই মূর্খ মানুষের সঙ্গে তুলনা করা হবে যে বালুর ওপর নিজের বাড়ি বানিয়েছিল বৃষ্টি নামল বন্যা এল বাতাস বয়ে সেই বাড়ির ওপর আঘাত হানল আর তা পড়ে গেল এবং তার পতন ছিল অত্যন্ত ভয়াবহ মথি ৭:১৫-১৫
১৮৬৩ সালের বিদ্রোহটি লাওদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টবাদের বালুর ওপর মিথ্যা ভিত্তি নির্মাণের সূচনাকে চিহ্নিত করে বালি বহুত্ববাদের শয়তানি নীতিকে প্রতিনিধিত্ব করে যা পরম সত্যের শিলার বিপরীতে দাঁড়ায় পরম সত্য দুই সাক্ষীর ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় এবং হাবাক্কুকের দুটি পবিত্র চার্টে উপস্থাপিত যে সত্যসমূহকে অ্যাডভেন্টবাদ ক্রমশ উপেক্ষা করেছে সেগুলো বাইবেল থেকে উদ্ভূতন এবং ভবিষ্যৎবাণীর আত্মা দ্বারা নিশ্চিত সেসব সত্য পরম
শত্রু আমাদের ভাই ও বোনদের মনকে এই অন্তিম দিনে স্থিরভাবে দাঁড়াতে সক্ষম একটি জনগোষ্ঠীকে প্রস্তুত করার কাজ থেকে বিচ্যুত করার চেষ্টা করছে তার কূটতর্কগুলো এই সময়ের বিপদ ও কর্তব্য থেকে মানুষের মনকে দূরে সরিয়ে নিতে রচিত তারা খ্রিস্ট যে আলো তার জনগণের জন্য জোহনকে দিতে স্বর্গ থেকে নিয়ে এসেছিলেন সেটিকে তুচ্ছ বলে গণ্য করে তারা শেখায় যে ঠিক আমাদের সামনে যে ঘটনাগুলি সেগুলি বিশেষ মনোযোগ পাওয়ার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ নয় তারা স্বর্গীয় উৎসের সত্যকে অকার্যকর করে দেয় এবং ঈশ্বরের লোকদের তাদের অতীত অভিজ্ঞতা থেকে বঞ্চিত করে তার পরিবর্তে তাদের হাতে তুলে দেয় এক ভ্রান্ত বিজ্ঞান প্রভু এইরূপ বলেন পথসমূহে দাঁড়াও দেখো এবং প্রাচীন পথের জন্য জিজ্ঞাসা করো যেখানে ভাল পথ সেখানে চল জিরমীয় ৬:১৪
আমাদের বিশ্বাসের ভিত্তিগুলোকে কেউ যেন উপরে ফেলতে না চায় সেসব ভিত্তি যা আমাদের কাজের শুরুতে প্রার্থনাপূর্ণভাবে বাক্যের অধ্যয়ন ও প্রকাশের দ্বারা স্থাপন করা হয়েছিল এই ভিত্তিগুলোর ওপর আমরা ৫০ বছরেরও বেশি সময় ধরে নির্মাণ করে আসছি লোকেরা মনে করতে পারে যে তারা নতুন একটি পথ খুঁজে পেয়েছে যে তারা ইতিমধ্যে স্থাপিত ভিত্তির চেয়েও আরও দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারবে কিন্তু এটি মহাপ্রতারণা যে ভিত্তি স্থাপিত হয়েছে তার বাইরে আর কোনো ভিত্তি কেউ স্থাপন করতে পারে না এই করিন্থীয় ৩:১১ অতীতে অনেকে নতুন এক বিশ্বাস নির্মাণ করতে নতুন নীতিমালা প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিয়েছিল কিন্তু তাদের নির্মাণ কতক্ষণ টিকে ছিল তা শীঘ্রই ভেঙে পড়েছিল কারণ তা শিলার ওপর প্রতিষ্ঠিত ছিল না সাক্ষ্যসমূহ খণ্ড ৮:১৯-১৯
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যখন এসে গেল তখনই পবিত্র আত্মার বর্ষণও নেমে এল
পরের বৃষ্টি ঈশ্বরের জনগণের ওপর বর্ষিত হবে এক পরাক্রান্ত স্বর্গদূত স্বর্গ থেকে নেমে আসবে এবং সমগ্র পৃথিবী তার মহিমায় আলোকিত হবে রিভিউ অ্যান্ড হেরাল্ড ২১ এপ্রিল ১৮৯১
যখন নিউ ইয়র্ক সিটির মহান ভবনগুলো ঈশ্বরের এক স্পর্শে ধসে পড়ল তখন শেষের বৃষ্টি ঝিরিঝিরি পড়া শুরু করল যখন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এল পোপীয় নীতিমালার জলকপাট খুলে গেল
প্রবল অধর্মের এই সময়ে যে প্রোটেস্ট্যান্ট গির্জাগুলি প্রভু এইরূপ বলেন এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে
তারা এক অদ্ভুত অবস্থায় পৌঁছবে। তারা জগতের মতো হয়ে যাবে। ঈশ্বর থেকে তাদের বিচ্ছিন্নতায় তারা মিথ্যা ও ঈশ্বরত্যাগকে জাতির আইন করে তুলতে চেষ্টা করবে। তারা দেশের শাসকদের ওপর প্রভাব বিস্তার করবে, যাতে এমন আইন প্রণীত হয় যা ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে দেখানো সেই অধর্মের মানুষ এর হারানো প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠা করে। রোমান ক্যাথলিক নীতিগুলি রাষ্ট্রের সুরক্ষার আওতায় নেওয়া হবে। যারা ঈশ্বরের বিধিকে তাদের জীবন নিয়ম করেনি, তারা আর বাইবেল সত্যের পক্ষ থেকে ওঠা প্রতিবাদ সহ্য করবে না। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 21 ডিসেম্বর 1897।
প্যাট্রিয়ট অ্যাক্ট রোমান ক্যাথলিক নীতিমালার সুরক্ষার সূচনাকে চিহ্নিত করে, যা ক্রমশ আসন্ন রবিবার আইনের দিকে নিয়ে যায়। 2001 সালের 11 সেপ্টেম্বর তৃতীয় হায়ে ইসলামের প্রতিনিধিত্বকারী চার বাতাস বইতে শুরু করল।
স্বর্গদূতেরা চার দিকের বাতাসকে ধরে রেখেছেন। চারটি বাতাসকে এমন এক ক্রুদ্ধ ঘোড়া হিসেবে চিত্রিত করা হয়েছে, যে বাঁধন ছিঁড়ে মুক্ত হয়ে সমগ্র পৃথিবীর মুখমণ্ডল জুড়ে ধেয়ে যেতে চায়, আর তার পথে ধ্বংস ও মৃত্যু বয়ে আনে। আমরা কি শাশ্বত জগতের দোরগোড়ায় এসে ঘুমিয়ে পড়ব? আমরা কি নিস্তেজ, শীতল ও মৃত হব? আহা, যদি আমাদের গির্জাগুলিতে ঈশ্বরের আত্মা ও প্রাণশ্বাস তার লোকদের মধ্যে ফুঁকে দেওয়া হতো, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে বাঁচতে পারে। আমাদের দেখতে হবে যে পথটি সরু আর ফটকটি সংকীর্ণ, কিন্তু যখন আমরা সেই সংকীর্ণ ফটক দিয়ে প্রবেশ করি, তখন তার প্রশস্ততা সীমাহীন। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড 2 ও 16।
2001 সালের 11 সেপ্টেম্বর বৃষ্টি,
বাতাস ও বন্যা এসে পৌঁছেছিল, এবং লাওদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের পরীক্ষা নেওয়া হয়েছিল, যেমন খ্রিস্টের বাপতিস্মের সময় ইহুদিদের পরীক্ষা নেওয়া হয়েছিল, এবং যেমন 1840 সালের 11 আগস্ট থেকে প্রোটেস্ট্যান্টদেরও পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই সময় থেকে বুই ধূষণলিদ্ধি নিশে বুইশ ধূষণ পর্যন্ত ভগ্ন ভবিষ্যৎবাণী পর্যন্ত লাওদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট গৃহ ক্রমশ ভেঙে পড়েছিল, যেমন নিশ্চিতভাবেই ক্রুশের পূর্বে ইহুদিদের মন্দিরকে উজাড় বলে ঘোষণা করা হয়েছিল, এবং যেমন প্রোটেস্ট্যান্টরা 1844 সালের 19 এপ্রিলের প্রথম হতাশার সময় ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদে রূপান্তরিত হয়েছিল।
তৃতীয় স্বর্গদূতের লাওদিকীয় আন্দোলন তখন তার চূড়ান্ত পরীক্ষার প্রক্রিয়ায় প্রবেশ করল, এবং 11 সেপ্টেম্বর 2001-এ শুরু হওয়া পরীক্ষার মতোই কুমারীদের ডাকা হয়েছিল পুরনো পথগুলোতে ফিরে যেতে, যা ছিল শুধু প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের মিলারাইট আন্দোলনের ভিত্তিমূলক সত্যগুলোরই নয়, বরং তৃতীয় স্বর্গদূতের আন্দোলনেরও ভিত্তিমূলক সত্যগুলো।
প্রবল ভ্রান্তির প্রেক্ষাপটে ওই মৌলিক স্তোকগুলির প্রত্যাখ্যানের প্রতীক হল থিসালোনিকীয়দের প্রতি দ্বিতীয় পত্রে পৌলের লিপিবদ্ধ সেই বার্তা। সেই বার্তাটি দানিয়েলের পুস্তকে দ্য ডেইলি দ্বারা প্রতিকায়িত হয়েছে, কারণ থিসালোনিকীয়দের পত্রেরই এক অংশে উইলিয়াম মিলার বুঝতে পেরেছিলেন যে দানিয়েলের পুস্তকের দ্য ডেইলি পৌত্তলিক রোমকে নির্দেশ করে।
দানিয়েল পুস্তকে দ্য ডেইলি এর সংজ্ঞা নিয়ে বেশ কিছু বই লেখা হয়েছে, বেশিরভাগই ভ্রান্ত। তবে আপনি যদি একজন অ্যাডভেন্টিস্ট ধর্মতাত্ত্বিকের এমন একটি প্রবন্ধ পর্যালোচনা করতে চান যেখানে বিষয়টি সঠিকভাবে উপস্থাপিত হয়েছে, তবে জন ডব্লিউ পিটার্সের দ্য মিস্ট্রি অফ দ্য ডেইলি খুঁজে দেখতে পারেন। এই প্রবন্ধে আমি দ্য ডেইলিয়ের সেই দিকটি আলোচনা করতে চাই না। এছাড়াও এমন আরও বই রয়েছে যেখানে লাওদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিজমের ভেতরে দ্য ডেইলি সম্পর্কে ভ্রান্ত মতটি শেষ পর্যন্ত কীভাবে প্রতিষ্ঠিত হল, তার কে কী কেনর ইতিহাস বর্ণিত হয়েছে।
দ্য ডেইলি হিসাবে অনুদিত হিব্রু শব্দটির সংজ্ঞা এবং 1901 সালে প্রকৃত অর্থে শুরু হওয়া দ্য ডেইলিয়ের ভিত্তিমূলক সত্যের বিরুদ্ধে বিদ্রোহের ইতিহাস হাবাক্কুকের সারণীসমূহে এবং দানিয়েলের পুস্তক সম্পর্কে সাম্প্রতিক প্রবন্ধগুলোতেও বারবার উপস্থাপিত হয়েছে।
আমি এই প্রবন্ধে দ্য ডেইলি বিষয়টির ফোকাস রোমের প্রতীক প্রত্যাখ্যাত হওয়ার সঙ্গে সম্পর্কিত ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্যগুলোর ওপরই রাখতে চাই। যারা সত্যিকারভাবে এলেন হোয়াইটের লেখার কর্তৃত্ব গ্রহণ করেন, তাদের কেবল নিম্নলিখিত অংশটি পড়লেই দ্য ডেইলি সম্পর্কে সঠিক বোঝাপড়া কী তা বুঝতে পারবেন।
তখন আমি ডেইলি সম্পর্কে দেখলাম যে স্যাক্রিফাইস শব্দটি মানুষের জ্ঞান দ্বারা সংযোজিত হয়েছে এবং তা মূল পাঠ্যের অংশ নয়, আর যারা বিচার সময়ের আহ্বান দিয়েছিল প্রভু তাদেরকে এ বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। যখন ঐক্য ছিল 1840 সালের আগে প্রায় সবাই ডেইলিয়ের সঠিক দৃষ্টিভঙ্গিতে একমত ছিল, কিন্তু 1840 সালের পর থেকে বিভ্রান্তির মধ্যে অন্যান্য মত গ্রহণ করা হয়েছে এবং অন্ধকার ও বিভ্রান্তি অনুসরণ করেছে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 5 নভেম্বর 1850।
দৈনিক সম্পর্কে উইলিয়াম মিলারের ধারণাকে প্রত্যাখ্যান করা মানে একই সঙ্গে এলেন হোয়াইটের লেখনীর কর্তৃত্বকেও প্রত্যাখ্যান করা, কারণ তিনি দেখেছিলেন যে প্রভু যারা বিচার ঘণ্টার আহ্বান দিয়েছিলেন তাদেরকেই এ বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। তাকে আরও দেখানো হয়েছিল যে দৈনিক নিয়ে অন্যান্য দৃষ্টিভঙ্গি অন্ধকার ও বিভ্রান্তি সৃষ্টি করেছিল, যা খ্রিস্টের বৈশিষ্ট্য নয়। মিলার দ্বিতীয় থেসালোনিকীয়দের প্রতি পত্র অধ্যয়ন করার সময় দৈনিককে পৌত্তরিক রোম হিসেবে চিহ্নিত করেছিলেন।
আমি পড়তে থাকলাম এবং দেখলাম দানিয়েল ছাড়া এটি দৈনিক আর কোথাও পাওয়া যায় না। তারপর আমি একটি কনকর্ডান্সের সাহায্যে এর সঙ্গে সম্পর্কিত যে শব্দগুলি ছিল সেগুলো নিলাম। দূর করা, সে দৈনিকটিকে দূর করবে, যে সময় থেকে দৈনিকটি দূর করা হবে, ইত্যাদি। আমি পড়তে থাকলাম এবং মনে হল এই পাঠ নিয়ে কোনো আলোকপাত পাব না। শেষমেশ আমি পৌঁছালাম 2 থেসালোনিকীয় 2:7-8, কারণ অন্যায়ের রহস্য ইতিমধ্যেই কাজ করছে, কেবল যে এখন বাধা দিচ্ছে সে পথ থেকে সরানো না হওয়া পর্যন্ত বাধা দিতেই থাকবে, আর তখনই সেই দুষ্টজন প্রকাশিত হবে, ইত্যাদি। আর যখন আমি ওই পাঠে এসে পৌঁছালাম, আহা, সত্যটি কত স্পষ্ট ও মহিমান্বিত হয়ে উঠল। এটাই তো, এটিই সেই দৈনিক। আচ্ছা, এখন যে এখন বাধা দিচ্ছে বা যে বাধা দেয়, পল এতে কি বোঝাতে চান? পাপের মানুষ এবং দুষ্টজন বলতে পোপতন্ত্র বোঝানো হয়েছে। তাহলে পোপতন্ত্রের প্রকাশকে কি বাধা দিচ্ছে? কেন, তা তো পৌত্তলিকতা। সুতরাং দৈনিক বলতে অবশ্যই পৌত্তলিকতাকেই বোঝায়। উইলিয়াম মিলার, 2nd অ্যাডভেন্ট ম্যানুয়াল, পৃষ্ঠা 660, অ্যাডভেন্ট রিভিউ অ্যান্ড সাব্যাথ হেরাল্ড, 6 জানুয়ারি 1853।
শেষ পর্যন্ত লাওদিকীয় অ্যাডভেন্টিজম মিলার ও যারা বিচারের সময়ের আহ্বান দিয়েছিলেন তাদের দেওয়া সঠিক বোঝাপড়াটিকে পাশে সরিয়ে রেখে বদলে পতিত প্রোটেস্ট্যান্ট ধর্মের সেই ভ্রান্ত ধারণা গ্রহণ করল যে দ্য ডেইলি খ্রিস্টের পবিত্র স্থানের সেবাকার্যকে প্রতিনিধিত্ব করে। ওই ধারণা বহু দিক থেকেই চরম অযৌক্তিক, আর শুধু ভ্রান্তই নয়, এটি শয়তানি এক প্রতীককে খ্রিস্টের প্রতীক বলে দাবি করে।
অতএব ড্রাগনটি প্রাথমিকভাবে শয়তানের প্রতিনিধিত্ব করলেও গৌণ অর্থে এটি পৌত্তলিক রোমের প্রতীক। দ্য গ্রেট কন্ট্রোভার্সি, 39।
মিলার দ্য ডেইলিকে পৌত্তলিক রোম অর্থাৎ ড্রাগন হিসেবে চিহ্নিত করেছিলেন, কিন্তু লাওদিকীয় অ্যাডভেন্টবাদ পতিত প্রোটেস্ট্যান্টবাদ থেকে এই ধারণা গ্রহণ করেছিল যে এটি খ্রিস্টের স্বর্গীয় পবিত্র স্থান সেবাকে প্রতিনিধিত্ব করে। দ্য ডেইলিকে পৌত্তলিক রোম হিসেবে মিলারের চিহ্নিতকরণকে প্রত্যাখ্যান করা এমন এক সত্যকে প্রত্যাখ্যান করারই নাম যা উভয় পবিত্র চার্টে উপস্থাপিত ছিল, যেগুলো হাবাক্কুক 2 অধ্যায়ের পরিপূর্তি ছিল। অতএব এটি একটি মৌলিক সত্যের প্রত্যাখ্যান, যেমন ছিল লেবীয় পুস্তক 26 অধ্যায়ের 7 সময়ের প্রত্যাখ্যান।
দ্য ডেইলি যে পৌত্তলিক রোমকে প্রতিনিধিত্ব করে এই সত্যটি অস্বীকার করা মানে অ্যাডভেন্টবাদের ভিত্তিসমূহ ও ভবিষ্যৎবাণীর আত্মার কর্তৃত্ব অস্বীকার করা। শয়তানের কোনো প্রতীককে খ্রিস্টের প্রতীক বলে চিহ্নিত করা খ্রিস্টের কাজকে শয়তানের কাজ বলে চিহ্নিত করার সমতুল্য।
খ্রিস্টকে প্রত্যাখ্যান করে ইহুদি জাতি অমার্জনীয় পাপ করেছিল, এবং করুণার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে আমরাও একই ভুল করতে পারি। যখন আমরা তার নিযুক্ত দূতদের কথা শুনতে অস্বীকার করি এবং তার বদলে শয়তানের সেই প্রতিনিধিদের কথা শুনি যারা আত্মাকে খ্রিস্ট থেকে দূরে সরিয়ে নিতে চায়, তখন আমরা জীবনের কর্তাকে অপমান করি এবং তাকে শয়তানের উপাসনালয়ের সামনে ও স্বর্গীয় মহাবিশ্বের সামনে লজ্জিত করি। যতদিন কেউ এমনটি করে ততদিন সে কোনো আশা বা ক্ষমা খুঁজে পাবে না, এবং শেষ পর্যন্ত সে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হওয়ার সমস্ত আকাঙ্ক্ষা হারিয়ে ফেলবে। দ্য ডিজায়ার অফ এইজেস, 324।
যখন লাওদিকীয় অ্যাডভেন্টবাদ দৈনিক এবং 7 সময়কাল সম্পর্কে ভিত্তিমূলক ধারণা প্রত্যাখ্যান করেছিল তখন তারা শুধু ভবিষ্যৎবাণীর আত্মায়ের কর্তৃত্ব ও ভিত্তি প্রত্যাখ্যান করেনি, বরং উইলিয়াম মিলারের কাজও প্রত্যাখ্যান করেছিল, যিনি স্বর্গদূত গাব্রিয়েল ও অন্যান্য স্বর্গদূতদের পরিচালনায় তার ঐসব উপলব্ধিতে উপনীত হয়েছিলেন।
ঈশ্বর তার স্বর্গদূতকে পাঠালেন এমন এক কৃষকের হৃদয়কে আন্দোলিত করতে যিনি বাইবেলে বিশ্বাস করতেন না, তাকে ভবিষ্যৎ দণিগুলো অনুসন্ধানে পথ প্রদর্শন করার জন্য। ঈশ্বরের স্বর্গদূতেরা বারবার সেই নির্বাচিত ব্যক্তির কাছে আসতেন তার মনকে পরিচালিত করতে এবং তার উপলব্ধির জন্য এমন ভবিষ্যৎদণীগুলো উন্মোচিত করতে যা ঈশ্বরের লোকদের কাছে বরাবরই অস্পষ্ট ছিল। সত্যের শৃঙ্খলার প্রথম কড়িটি তাকে দেওয়া হল এবং একের পর এক কড়ি খুঁজতে তিনি পথ প্রদর্শিত হলেন যতক্ষণ না তিনি বিস্ময় ও মুগ্ধতা নিয়ে ঈশ্বরের বাক্যের দিকে তাকালেন। তিনি সেখানে সত্যের একটি নিখুঁত শৃঙ্খল দেখলেন। যে বাক্যকে তিনি ঈশ্বর প্রেরিত নয় বলে গণ্য করেছিলেন তা এখন তার সৌন্দর্য ও মহিমায় তার দৃষ্টির সামনে উন্মুক্ত হল। তিনি দেখলেন শাস্ত্রের এক অংশ আরেক অংশকে ব্যাখ্যা করে এবং যখন কোনো অংশ তার বোধগম্য ছিল না তখন তিনি বাক্যের অন্য অংশে তার ব্যাখ্যা খুঁজে পেতেন। তিনি আনন্দের সঙ্গে এবং গভীরতম শ্রদ্ধা ও ভক্তি ভরে ঈশ্বরের পবিত্র বাক্যকে গ্রহণ করলেন। প্রারম্ভিক রচনাবলী 23।
হিজ এঞ্জেল একটি বাক্যাংশ যা স্বর্গদূত গ্যাব্রিয়েলকে চিহ্নিত করে।
স্বর্গদূতের উক্তি, আমি গ্যাব্রিয়েল যে ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে থাকি, এটি দেখায় যে তিনি স্বর্গীয় দরবারে উচ্চ সম্মানের এক স্থান অধিকার করেন। যখন তিনি দানিয়েলের কাছে বার্তা নিয়ে এলেন তিনি বললেন, এ বিষয়গুলিতে আমার সঙ্গে কেউ নেই, কেবল তোমাদের রাজপুত্র মিখায়েল খ্রিস্ট। দানিয়েল 10:13 ওতক্করি গ্যাব্রিয়েল সম্পর্কে উদ্ধারকর্তা প্রকাশিত বাক্যে বলেন যে তিনি তার স্বর্গদূতের দ্বারা তা তার দাস জোহনের কাছে পাঠালেন ও প্রকাশ করলেন। প্রকাশিত বাক্য 1:0 দ্য ডিজায়ার অফ এইজেস 99।
খ্রিস্টের প্রতীক হিসেবে একটি শয়তানি প্রতীককে চিহ্নিত করা শুধু অমার্জনী পাপের সমান্তরালই নয়, বরং অমার্জনীয় পাপটি খ্রিস্ট যাদের পাঠান সেই দূতদের প্রত্যাখ্যানের সঙ্গেও যুক্ত। দ্য ডেইলি তখন অমার্জনীয় পাপের প্রতীকে পরিণত হয় এবং যখন বোঝা যায় যে নির্বাচিত উইলিয়াম মিলারকে সেই সত্যের সঠিক উপলব্ধিতে পরিচালিত করা হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন তা প্রত্যাখ্যাত হয় তখন বিষয়টি সরাসরি দ্বিতীয় থেসালোনিকীয় পত্রের সঙ্গে খাপ খায় যে শাস্ত্রাংশেই মিলার তার আবিষ্কার করেছিলেন সেই সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে না ভালোবাসার প্রমাণ এবং সেই বিদ্রোহ পবিত্র আত্মার অপসারণ এবং শয়তানের অপবিত্র আত্মার কাছে সমর্পণের দিকে নিয়ে যায় যাকে পল প্রবল বিভ্রম বলে চিহ্নিত করেছেন।
যেমন তোমার জাতির ডাকাতেরা যারা দর্শন প্রতিষ্ঠা করে, তেমনি দৈনিক হল পৌত্তলিক রোমের একটি প্রতীক। দ্বিতীয় থিসলোনিকীয়দের প্রেক্ষিতে পল শিক্ষা দেন যে দ্বিতীয় অধ্যায়ের বার্তাকে প্রত্যাখ্যান করাই এই প্রমাণ যে যারা তা করে তারা সত্যকে ভালোবাসে না। অধ্যায়ে উপস্থাপিত সত্যকে তারা ভালোবাসে না বলে তারা প্রবল ভ্রান্তির শিকার হয়।
সব নবীরা শেষ দিনগুলোকে লক্ষ্য করে কথা বলছেন এবং এই নিবন্ধের পূর্ববর্তী অনুপ্রাণিত অংশগুলো নির্দেশ করে যে পবিত্র আত্মার বর্ষণের সময় যারা সত্যকে ভালোবাসে না তাদের ওপর প্রবল ভ্রান্তি নেমে আসে। এক শ্রেণী তেল গ্রহণ করছে আর অন্য শ্রেণী গ্রহণ করছে প্রবল ভ্রান্তি।
ইতিহাসের সেই সময়ে পবিত্র আত্মা বর্ষিত হয় যখন শিলমোহরের সময়ের দুইটি পরীক্ষা পর্বে 2001 সালের 11 সেপ্টেম্বর থেকে আসন্ন রবিবার আইন পর্যন্ত উন্মোচিত জ্ঞানের বৃদ্ধিকে যারা প্রত্যাখ্যান করে তাদের কাছ থেকে পবিত্র আত্মা প্রত্যাহার করা হচ্ছে। পূর্ববর্তী একটি অংশ পুনরাবৃত্তি।
অন্তিম দিনগুলোর দিকে তাকিয়ে সেই একই অসীম শক্তি ঘোষণা করে তাদের সম্পর্কে যারা সত্যকে ভালোবাসেনি যাতে তারা পরিত্রাণ পেতে পারে, এই কারণে ঈশ্বর তাদের কাছে প্রবল ভ্রান্তি পাঠাবেন যাতে তারা মিথ্যাকে বিশ্বাস করে, যেন যারা সত্যে বিশ্বাস করেনি বরং অধার্মিকতায় আনন্দ পেয়েছে তারা সকলেই দণ্ডিত হয়। তারা যখন তার বাক্যের শিক্ষা প্রত্যাখ্যান করে ঈশ্বর তার আত্মা প্রত্যাহার করে নেন এবং যেসব প্রতারণা তারা ভালোবাসে সেগুলোর হাতে তাদের ছেড়ে দেন। আর্লি রাইটিংস 46।
লাইন পর লাইন দানিয়েল শেখান যে অন্তিমকালে তোমার জাতির লুটেরারাই রোমের প্রতীক দর্শনকে প্রতিষ্ঠিত করে। এই লুটেরাদেরই দ্য ডেইলি হিসেবেও উপস্থাপিত করা হয়েছে। সলোমন শেখান যে অন্তিমকালে যাদের দর্শন নেই তারা নাশ হয়, যা হল নগ্ন হওয়া। নগ্ন হওয়া মানে লাউদিকীয় হওয়া, এবং একজন লাউদিকীয় হলেন এক মূর্খ কুমারী।
মূর্খ কুমারীদের দ্বারা প্রতিনিধিত্বকৃত কলিসিয়ার অবস্থাকে লাউদিকীয় অবস্থাও বলা হয়। রিভিউ অ্যান্ড হেরাল্ড 19 আগস্ট 1890।
মধ্যরাত্রির আহ্বানের বার্তা এসে পৌঁছালে মূর্খ কুমারী হওয়া মানে যোহন যে তোমার নগ্নতার লজ্জা বলে প্রকাশিত বাক্যের 16 অধ্যায়ে লিখেছেন তাই প্রকাশ পাওয়া। ষষ্ঠ মহামারীতে যোহনের সতর্ক বার্তা ড্রাগন, পশু
ও মিথ্যা নবীর ত্রিমুখী ঐক্য সম্বন্ধে, যারা ১৯৯৯ সাল থেকে বিশ্বকে আর্মাগেদনের দিকে নিয়ে যাচ্ছে।
দ্বিতীয় থেসালোনিকীয়দের পত্রে পৌলের বার্তাটি কেবল এটাই নয় যে দানিয়েল দ্য ডেইলি হিসেবে পৌত্তলিক রোমকে উপস্থাপন করেছেন, বরং অধ্যায়টি পৌত্তলিক রোম ও পাপাল রোমের সম্পর্ককে গুরুত্ব দিয়ে তুলে ধরছে। পৌত্তলিক রোম ৩৩৮ সালে পাপের মানুষকে পৃথিবীর সিংহাসনে আরোহণ করা থেকে নিবৃত করেছিল উইথহোল্ডেথ। একবার পৌত্তলিক রোমকে সরিয়ে দেওয়া হলে তখন অধর্মের রহস্য, সেই দুষ্ট যিনি রোমের পোপ, প্রকাশিত হয়। সেই অধ্যায়ে পৌল পৌত্তলিক ও পাপাল রোমের মধ্যে একটি নির্দিষ্ট ভবিষ্যৎবাণীমূলক সম্পর্ক শনাক্ত করছেন। অধ্যায়টির শিক্ষাকে প্রত্যাখ্যান করা মানে সত্যকে প্রত্যাখ্যান করা এবং প্রবল ভ্রান্তি গ্রহণ করা।
কেউ কোনো উপায়ে তোমাদের প্রতারিত না করুক, কারণ সেই দিন আসবে না যদি না আগে ধর্মত্যাগ ঘটে এবং পাপের মানুষ ধ্বংসের সন্তান প্রকাশিত হয়। যে বিরোধিতা করে এবং নিজেকে সেই সবের উপরে উচ্চ করে যা ঈশ্বর নামে পরিচিত বা যাকে উপাসনা করা হয়, এমনকি সে ঈশ্বরের মন্দিরে ঈশ্বরের মতো বসে নিজেকে ঈশ্বর বলে দেখায়। তোমরা কি স্মরণ কর না, আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন এসব কথা তোমাদের বলেছিলাম, আর এখন তোমরা জানো কি তাকে আটকে রেখেছে যাতে সে তার সময়ে প্রকাশিত হয়। কারণ অধর্মের রহস্য ইতিমধ্যেই কাজ করছে, কেবল যে এখন বাধা দিচ্ছে, সে বাধা দিয়ে যাবে যতক্ষণ না সে পথ থেকে সরিয়ে নেওয়া হয়। তারপর সেই দুষ্ট ব্যক্তি প্রকাশিত হবে যাকে প্রভু তার মুখের নিঃশ্বাস দিয়ে গ্রাস করবেন এবং তার আগমনের দীপ্তি দিয়ে ধ্বংস করবেন, সেই ব্যক্তিকে যার আগমন শয়তানের কার্য অনুযায়ী সমস্ত ক্ষমতা, চিহ্ন ও মিথ্যা আশ্চর্য কাজ নিয়ে ঘটে এবং যারা নষ্ট হচ্ছে তাদের মধ্যে অধর্মের সমস্ত প্রতারণা নিয়ে, কারণ তারা সত্যের প্রেম গ্রহণ করেনি যাতে তারা উদ্ধার পেতে পারে। এই জন্য ঈশ্বর তাদের ওপর শক্ত ভ্রান্তি প্রেরণ করবেন যাতে তারা মিথ্যাকে বিশ্বাস করে, যেন যারা সত্যে বিশ্বাস করেনি বরং অধর্মে আনন্দ পেয়েছিল তারা সকলে দণ্ডিত হয়। ২ থেসালোনিকীয় ২:৩-১২।
কেন এই শেষ সময়ের লোকেরা অভিশপ্ত? কেন তাদের ওপর প্রবল ভ্রান্তি পাঠানো হয়? তারা কেন নাশ হয় এবং তাতে তাদের নগ্নতার লজ্জা প্রকাশ পায়? পাঠ্যাংশটি বলে যে এর কারণ তারা সত্যকে ভালোবাসে না, এবং অধ্যায়ে উপস্থাপিত সত্যটি নির্দেশ করে যে পৌত্তলিক রোম, যা বাইবেলের ভবিষ্যৎবাণীর চতুর্থ রাজ্য, পাপাল রোমকে, যা বাইবেলের ভবিষ্যৎবাণীর পঞ্চম রাজ্য, সিংহাসনে আরোহণ করতে বাধা দেবে যতক্ষণ না পৌত্তলিকতা দূর করা হয়।
অধ্যায়ে যে পৌত্তলিক ও পোপীয় রোমের মধ্যকার সম্পর্ক চিহ্নিত করা হয়েছে, জোহন তা পার্গামোসের গির্জা ও থিয়াতিরার গির্জার সম্পর্কের মাধ্যমেও চিহ্নিত করেছেন। পার্গামোস পৌত্তলিক রোমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আর থিয়াতিরা পোপীয় রোমকে নির্দেশ করে। এই দুই শক্তির সম্পর্ক নিয়ে দুটি সাক্ষ্য দেন পৌল ও জোহন। দানিয়েলের পুস্তকও তেমনই সাক্ষ্য দেয়।
দানিয়েলের পুস্তকে পৌত্তলিক রোমের সঙ্গে পোপীয় রোমের সম্পর্ক বারবার উপস্থাপিত হয়েছে। দানিয়েল পুস্তকের দ্বিতীয় অধ্যায়ে এটি লোহার সঙ্গে পঙ্কিল কাদার মিশ্রণ হিসেবে চিত্রিত হয়েছে। দানিয়েল পুস্তকের সপ্তম অধ্যায়ে উভয়ই, পৌত্তলিক ও পোপীয় রোম, ভিন্নধর্মী রাজ্য হিসেবে উল্লেখিত, এবং যদিও দ্বিতীয় অধ্যায়ে দুই শক্তিকে এক মিশ্রণ হিসেবে উপস্থাপিত করা হয়েছে, সপ্তম অধ্যায়ে স্পষ্ট করা হয়েছে যে পোপীয় শক্তি পৌত্তলিক রোমের ১০ শৃঙ্গবিশিষ্ট রাজ্য থেকে উদ্ভূত হয়। দানিয়েল পুস্তকের অষ্টম অধ্যায়ে ৯-১২ পদে উল্লিখিত ক্ষুদ্র শৃঙ্গটি রোমকেই নির্দেশ করে উভয় পর্যায়ে। ৯ ও ১১ পদে ক্ষুদ্র শৃঙ্গটি পুংলিঙ্গ রূপে আছে, যা পৌত্তলিক রোমকে নির্দেশ করে, আর ১০ ও ১২ পদে তা স্ত্রীলিঙ্গ রূপে আছে, যা পোপীয় রোমকে নির্দেশ করে।
দানিয়েল পুস্তকের অষ্টম অধ্যায়ের ৩০ পদে পৌত্তলিক ও পোপীয় রোমকে দুইটি উজারকারী শক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে। পৌত্তলিক রোম হল দৈনিক উজারকারী শক্তি এবং পোপীয় রোম হল অপরাধজনিত উজারকারী শক্তি। ১১ অধ্যায়ের ৩১তম পদে পৌত্তলিক রোমের দৈনিক উজারকারী শক্তি উজারকারী জঘন্যতার শক্তি, যা পোপীয় ক্ষমতা স্থাপন করে। ১২ অধ্যায়ের ১১ পদে পোপতন্ত্রের উজারকারী জঘন্যতার শক্তি প্রতিষ্ঠা করার জন্য পৌত্তলিক রোমের দৈনিক উজারকারী শক্তি অপসারিত হয়।
রোমের দুই বিধ্বংসী শক্তির পারস্পরিক সম্পর্ক দানিয়েল ও প্রকাশিত বাক্য গ্রন্থের একটি প্রধান বিষয়, এবং সেই সম্পর্ককেই পৌল এমন এক সত্য হিসেবে চিহ্নিত করেন
যাকে ভালোবাসতেই হবে। যদি কেউ মিথ্যাকে বিশ্বাস করার ফলে জন্ম নেওয়া প্রবল ভ্রান্তি থেকে দূরে থাকতে চায়, ঈশ্বর কখনোই অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি করেন না, এবং পৌতলিক রোমের সঙ্গে পোপতান্ত্রিক রোমের সম্পর্কের প্রতিটি উপস্থাপনাই এই বিষয়ে নিজস্ব বিশেষ সাক্ষ্য প্রদান করে। কিন্তু শেষকালে রোমের প্রতীককে প্রত্যাখ্যান করা মানে পরবর্তী বৃষ্টিকে প্রত্যাখ্যান করে তার বদলে প্রবল ভ্রান্তি গ্রহণ করা। এতে চিরকালের জন্য একজন নগ্ন লাওদিকীয় হিসেবে চিহ্নিত হতে হয়।
লাওদিকীয় অ্যাডভেন্টিস্ট ইতিহাসবিদেরা, যদিও উইলিয়াম মিলারের ভূমিকা ও কাজের প্রতি কোনো ধার্মিক শ্রদ্ধা প্রদর্শন করেন না, তবু তারা চিহ্নিত করেন যে পৌত্তলিক ও পোপীয় রোমের সম্পর্কের তার অনুধাবনী ছিল সেই ভাববাদী কাঠামো যার উপর তিনি তার সব ভাববাদী প্রয়োগ নির্মাণ করেছিলেন। গাব্রিয়েল ও অন্যান্য স্বর্গদূতরা মিলারকে পৌত্তলিক ও পোপীয় রোমের সম্পর্কটি বুঝতে নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু তার ইতিহাসের বর্ণনায় তিনি রোমকে ড্রাগন, পশু ও মিথ্যা ভাববাদী নিয়ে গঠিত ত্রিভাগী এক সত্তা হিসেবে দেখেননি।
তার সময়ে যুক্তরাষ্ট্র এখনও মিথ্যা নবীর ভূমিকায় অবতীর্ণ হয়নি, কারণ যুক্তরাষ্ট্রের প্রোটেস্টান্টরা 1834 সাল পর্যন্ত রোমের কন্যারা হয়ে ওঠেনি, এবং মিলারের ভিত্তিমূলক কাজ ইতিমধ্যেই 1842 সালের মে মাসে প্রস্তুত করা 1843 সালের চার্টে স্থাপিত ছিল।
1979 সালে দানিয়েল গ্রন্থের 11 অধ্যায়ের শেষ 6টি পদ উন্মোচিত হয়েছিল, এবং সেই সময়কালের বার্তাবাহক বুঝতে পেরেছিলেন যে 11 অধ্যায়ের 40 থেকে 45 নম্বর পদ পর্যন্ত তিনটি শক্তির ভাববাদী কার্যকলাপ চলেছে। 40 নম্বর পদে দক্ষিণের রাজা হল ড্রাগন শক্তি, আর উত্তরের রাজা হল পোপীয় শক্তি, যে 1799 সালে ওই পদটির সূচনায় নেপোলিয়নিক ফ্রান্সের ড্রাগন শক্তির হাতে তার মৃত্যুঘাতী ক্ষত পেয়েছিল। ওই পদেই পোপীয় শক্তি তার মৃত্যুঘাতী ক্ষত আরোগ্যের কাজ শুরু করে। 1979 সালে উত্তরের রাজা সোভিয়েট ইউনিয়নের ড্রাগন শক্তির বিরুদ্ধে পাল্টা আঘাত হানে, যে তখন দক্ষিণের রাজা হয়ে উঠেছিল, যখন ক্যাথলিক ধর্মের পশু সোভিয়েট ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা আঘাত হানে, তখন তা যুক্তরাষ্ট্রের প্রক্সি বাহিনী সহ এসেছিল, যা প্রকাশিত বাক্যগ্রন্থের 16 অধ্যায়ের মিথ্যা ভাববাদী। দক্ষিণের ড্রাগন রাজা, উত্তরের পশু রাজা এবং রথ, অশ্বারোহী ও জাহাজের মিথ্যা ভাববাদী, এরা সবাই 40 নম্বর পদে চিত্রিত হয়েছে, এবং ভাববাদী ধারাটি 45 নম্বর পদে শেষ হয়, যখন পোপীয় শক্তি সাহায্য করার কেউ না থাকায় তার শেষ ঘটে।
প্রকাশিত বাক্য 16 অধ্যায়ে আর্মাগেদ্দন হল একটি প্রতীকী ভৌগোলিক এলাকা যা মানবজাতির বিদ্রোহকে চিহ্নিত করে, যা খ্রিস্টের প্রত্যাবর্তনের পূর্বে ঘটে। আর্মাগেদ্দন একটি প্রতীক, শব্দটি গঠিত হয়েছে দুটি শব্দ থেকে, হার, যার অর্থ পর্বত, এবং মেগিদো, যা হল জিজরায়েলের উপত্যকা। জোহন যখন মেগিদ্দোর সঙ্গে একটি পর্বতকে যুক্ত করেছেন, অথচ মেগিদ্দো তো একটি উপত্যকা, এই বিষয়টি ভবিষ্যৎবাণীর ছাত্রকে জানায় যে আর্মাগেদ্দন একটি প্রতীক যাতে ভৌগোলিক উল্লেখ আছে, কারণ জিজরায়েলের উপত্যকায় কোনো পর্বত নেই।
জিজরায়েল উপত্যকা তিনটি সাগর, ভূমধ্য সাগর, গালিল সাগর এবং মৃত সাগর ও জিরুসালেমের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এটি উত্তর ইসরায়েলের তুলনামূলকভাবে কেন্দ্রীয় স্থানে, আর এর চারদিকে বিভিন্ন দিকে এই তিনটি জলাশয় ও জিরুসালেম অবস্থিত। দানিয়েল 11:55 পদে দেখা যায় যে উত্তরের রাজা কারো সাহায্য ছাড়াই তার অন্তে পৌঁছায়, এবং ওই পদে তার ভৌগোলিক সমাপ্তি স্থানকে সাগরসমূহ ও জিরুসালেমের মহিমান্বিত পবিত্র পর্বতের মধ্যবর্তী স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। দানিয়েল 11:50 পদে পোপতান্ত্রিক ক্ষমতার প্রাণঘাতী ক্ষতের আরোগ্য এবং তার চূড়ান্ত অবসান, এই প্রসঙ্গগুলোর বিষয় যে তিনটি শক্তি তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
পদগুলোর প্রথম বাক্যাংশ 1798 সালে অন্তের সময়কে নির্দেশ করে, যখন পোপতন্ত্র তার প্রাণঘাতী ক্ষত পেয়েছিল, এবং 45তম পদ তার স্থায়ী প্রাণঘাতী ক্ষতকে নির্দেশ করে। পোপীয় শক্তির প্রথম ও শেষ মৃত্যুর মধ্যবর্তী ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস মানবজাতির বিদ্রোহকে চিহ্নিত করে, যখন তারা পোপীয় শক্তির আধিপত্য পুনঃস্থাপন করে, তার প্রাণঘাতী ক্ষত আরোগ্য লাভ করে পোপীয় শক্তির চূড়ান্ত পতনের আগেই। এই 6টি পদ সত্যের স্বাক্ষর বহন করে, কারণ শুরু ও শেষ উভয়ই পোপীয় শক্তির মৃত্যু, আর মধ্যবর্তী পদগুলো হল মানবজাতির বিদ্রোহ, যখন প্রথম প্রাণঘাতী ক্ষত আরোগ্য লাভ করে।
পৌত্তলিক ও পাপাল রোমের সম্পর্ক বিষয়ে মিলার স্বর্গদূতদের কাছ থেকে আলোকপ্রাপ্তি পেয়েছিলেন, ভবিষ্যৎবাণীমূলক মডেল সম্পর্কে মিলারের বোধের মূল চাবিকাঠি, যা তিনি তার সব ভবিষ্যৎবাণীমূলক প্রয়োগে ব্যবহার করেছিলেন, ছিল দ্বিতীয় থেসালোনিকীয় পত্রে উল্লেখিত দ্য ডেইলি। সেই অধ্যায়ে দ্য ডেইলি বলতে বোঝানো হয়েছে পৌত্তলিক রোমকে, যা সেই দর্শনটি প্রতিষ্ঠা করে যেটি উইলিয়াম মিলার অনুধাবন করেছিলেন। কারণ একাদশ অধ্যায়ের চতুর্দশ পদে তোমার জনগণের লুটেরা হিসেবে যে রোমের কথা বলা হয়েছে, সেই রোমই দর্শন প্রতিষ্ঠা করে।
১৯২৯ সালে জ্ঞান বৃদ্ধিকে বোঝার জন্য যে বার্তাবাহককে উত্থাপিত করা হয়েছিল, তিনি রোমের ত্রিবিধ স্বরূপ অনুধাবন করেছিলেন। মিলার ছিলেন প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তাবাহক, এবং তিনি বিশ্বকে যে দর্শন উপস্থাপন করেছিলেন তা প্রতিষ্ঠা করতে রোমের প্রথম ও দ্বিতীয় প্রকাশরূপ বুঝেছিলেন। তৃতীয় স্বর্গদূতের বার্তাবাহক বিশ্বে ঘোষণার জন্য তাকে যে দর্শন দেওয়া হয়েছিল তা প্রতিষ্ঠা করতে রোমের তিনটি প্রকাশরূপই বুঝেছিলেন।
রোমের প্রথম রূপ ছিল পৌত্তলিক রোম। পৌত্তলিক রোম থেকেই দ্বিতীয় রূপ পোপতান্ত্রিক রোম উদ্ভূত হয়েছিল। প্রথম দুটি রূপ থেকেই আধুনিক রোমের উদ্ভব হয়েছিল, ড্রাগন, পশু ও মিথ্যা ভাববাদীর ত্রিবিধ জোট।
আমরা পরবর্তী প্রবন্ধে অ্যাডভেন্টের ইতিহাসে দ্য ডেইলি নিয়ে বিতর্কের ধারাটি অব্যাহত রাখব।
যিনি বাহ্যিকতার আড়াল পেরিয়ে দেখেন, যিনি সকল মানুষের হৃদয় পরীক্ষা করেন, তিনি মহা আলো প্রাপ্তদের বিষয়ে বলেন, তাদের নৈতিক ও আত্মিক অবস্থার কারণে তারা ব্যথিত ও বিস্মিত নয়। হ্যাঁ, তারা নিজেদের পথ বেছে নিয়েছে, আর তাদের প্রাণ তাদের ঘৃণ্য কর্মে আনন্দ পায়। আমিও তাদের ভ্রান্তি বেছে নেব এবং তাদের ভয় তাদের উপর আনব, কারণ আমি যখন ডাকলাম কেউ উত্তর দিল না, আমি যখন বললাম তারা শোনেনি, কিন্তু তারা আমার চোখের সামনে মন্দ কাজ করেছে এবং যাহাতে আমি আনন্দ পাই না তাহাই বেছে নিয়েছে। ঈশ্বর তাদের কাছে শক্তিশালী ভ্রান্তি পাঠাবেন যাতে তারা মিথ্যাকে বিশ্বাস করে, কারণ তারা উদ্ধার পাওয়ার জন্য সত্যের প্রেম গ্রহণ করেনি, বরং অধার্মিকতায় আনন্দ করেছে। যিশাইয় ৬:৩-৪, ২১১-১২।
স্বর্গীয় শিক্ষক জিজ্ঞাসা করলেন, যে ভান যে তুমি সঠিক ভিত্তির উপর নির্মাণ করছ এবং ঈশ্বর তোমার কর্ম গ্রহণ করছেন, এর চেয়ে শক্তিশালী আর কি বিভ্রম মনকে প্রতারিত করতে পারে যখন বাস্তবে তুমি বহু বিষয়ে জাগতিক নীতি অনুযায়ী চালিয়ে যাচ্ছ এবং যিহোবার বিরুদ্ধে পাপ করছ। আহ, এটি এক মহা প্রতারণা, এক মোহনীয় বিভ্রম যা মনকে অধিকার করে যখন যারা একদা সত্য জেনেছে তারা ধার্মিকতার রূপকে তার আত্মা ও শক্তি ভেবে বসে, যখন তারা মনে করে যে তারা ধনী, সম্পদে বৃদ্ধি পেয়েছে এবং কোনো কিছুরই প্রয়োজন নেই, অথচ বাস্তবে তাদের সব কিছুরই অভাব।
যারা তাদের বস্ত্র দাগহীন রাখছেন সেই তার বিশ্বস্ত দাসদের প্রতি ঈশ্বরের মনোভাব বদলায়নি, কিন্তু অনেকে চিৎকার করে বলছে শান্তি ও নিরাপত্তা, অথচ হঠাৎ ধ্বংস তাদের উপর আসছে। সম্পূর্ণ অনুতাপ না হলে, মানুষ যদি স্বীকারোক্তির মাধ্যমে তাদের হৃদয় নম্র না করে এবং যিশুতে যেভাবে সত্য আছে সেই সত্য গ্রহণ না করে, তবে তারা কখনও স্বর্গে প্রবেশ করবে না। আমাদের মধ্যে শুদ্ধিকরণ ঘটলে আমরা আর নিশ্চিন্তে বসে থাকব না, ধনী এবং সম্পদে সমৃদ্ধ কিছুরই প্রয়োজন নেই এই বলে গর্ব করব না।
কে সত্যি বলতে পারে আমাদের সোনা আগুনে পরীক্ষিত, আমাদের বস্ত্র জগতের দাগে অমলিন? আমি দেখলাম আমাদের শিক্ষক তথাকথিত ধার্মিকতার বস্ত্রের দিকে ইঙ্গিত করছিলেন, সেগুলো খুলে তিনি অন্তর্গত কলুষতাকে উন্মোচিত করলেন। তারপর তিনি আমাকে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না কিভাবে তারা ভণ্ডামি করে তাদের অপবিত্রতা ও চরিত্রের পচনকে ঢেকে রেখেছে? বিশ্বস্ত নগরী কিভাবে বেশ্যায় পরিণত হল? আমার পিতার গৃহ বাণিজ্যের গৃহে পরিণত করা হয়েছে, এমন এক স্থান যেখান থেকে ঐশী উপস্থিতি ও মহিমা প্রস্থান করেছে। এই কারণেই দুর্বলতা এসেছে আর শক্তির অভাব রয়েছে। টেস্টিমোনিস খণ্ড ৮:৪১-৫